ببطن مكة من بعد أن أظفركم عليهم. ويقول الله سبحانه وتعالى: إن الذين يبايعونك إنما يبايعون الله، يد الله فوق أيديهم، فمن نكث فإنما ينكث على نفسه. ويقول الله سبحانه وتعالى: لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون. فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা প্রায় মধ্যভাগে আমরা এসে গিয়েছি। সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা আমাদের জীবনের জন্য সীরাতের প্রতি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি করে দিন। নবী প্রেমে আমাদের অন্তরকে ভরপুর করে দিন, এই কামনা করেই ইনশাআল্লাহ আজকের মতো আমরা শুরু করতে যাচ্ছি। পঞ্চম হিজরিতে আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই সবগুলো যদি আমরা বলতে যাই তাহলে আমাদের সারাটি বৎসর শুধু এই আলোচনাগুলোই করতে হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ কিছু স্কিপ করে ষষ্ঠ হিজরির দিকে চলে যাচ্ছি। ষষ্ঠ হিজরিতে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার জীবনের সবচেয়ে অন্যতম একটি অধ্যায় রচিত হয়েছে। অন্যতম একটি অধ্যায় ইসলামের ইতিহাসে সংগঠিত হয়েছে, যাকে বলা হয় হল হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধি, এটি ইসলামের ইতিহাসের এক শিক্ষণীয় ব্যাপার, যেখানে বাহ্যিক দৃষ্টিতে যদিও নাকি পরাজয় মনে করা হয় কিন্তু অন্তর্নিহিতভাবে একে পরাজয় বলা যায় না। দেখুন, হুদাইবিয়া মক্কাতুল মুকাররমার অদূরে একটি প্রান্তের নাম, এখনো পর্যন্ত এই জায়গার নাম হুদাইবিয়াই আছে। এই হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধিটি সংগঠিত হয়েছিল ষষ্ঠ হিজরির দুল কায়দা মাসের প্রথম দুল কায়দা মাসে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মদিনার থেকে রওনা দিয়েছিলেন। এই হুদাইবিয়ার উমরার বা সন্ধির কারণটা কি ছিল? কারণটা হলো আরব উপদ্বীপের অবস্থা যখন বহুল অংশে মুসলমানদের অনুকূলে এসে গেল, তখন ইসলামী দাওয়াতের কার্যকারিতা এবং বৃহত্তম বিজয়ের বিভিন্ন নিদর্শন ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। মুশরিকগণ 6 বৎসর যাবত মুসলমানদেরকে মসজিদ হারামে প্রবেশ নিষেধ করে রেখেছিল। মুসলমানদেরকে বিগত 6 বৎসর পর্যন্ত মসজিদুল হারামে তারা ঢুকতে দেয়নি। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত বন্দেগি করবে সেই পারমিশনও তাদেরকে দেওয়া হয়নি। এই অবস্থাতে ষষ্ঠ হিজরিতে নবী আলাইহি সালাতু ওয়াসালাম এক চাঞ্চল্যকর স্বপ্ন দেখলেন। স্বপ্নটি হল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতাহতে বর্ণনা করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর স্বপ্নকে সত্য বাস্তবায়িত করেছেন। লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, যে তিনি দেখলেন যে তিনি বাইতুল্লাহিল হারামে প্রবেশ করেছেন, অনেক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে প্রবেশ করার পরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার হাতে বাইতুল্লাহিল হারামের চাবি দিয়ে দেওয়া হল। এরপরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবী আলাইহি সালাতু ওয়াসালাম বাইতুল্লাহিল হারামকে তওয়াফ করলেন। বাইতুল্লাহিল হারামকে তওয়াফ করলেন। তওয়াফ করার পরে তথা উমরা পালন করলেন। উমরা পালন করার পরে কেউ এহরাম থেকে পবিত্র হওয়ার জন্য কেউ মাথা মুন্ডন করলেন এবং কেউ চুল কর্তন করলেন। ঘুম থেকে উঠে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরামের কাছে তাদের সামনে এই স্বপ্নের কথা ব্যক্ত করলেন এবং তিনি এ কথাও বললেন, আল্লাহর রহমতে শীঘ্রই তারা মক্কায় প্রবেশ অধিকার লাভ করবেন। এবং তিনি তাদেরকে বললেন যে তিনি উমরা পালনের ইচ্ছে করেছেন, মনস্থির করেছেন। এ প্রেক্ষিতে সাহাবায়ে কিরাম তাদের অন্তরের মাঝে দীর্ঘদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর দেখার আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা এতটাই বৃদ্ধি পেল যে সাহাবায়ে কিরাম তারা হল আল্লাহর ঘর দেখার জন্য সবাই পাগল হয়ে গেলেন। সবার অন্তরের মাঝে এক বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়ে গেল। এটি এমন একটি জোয়ার যেটিকে আর তারা নিজেদেরকে ধরে রাখতে পারলেন না। দীর্ঘদিন হলো আল্লাহর ঘরের বিরহের বেদনা তাদেরকে এক পর্যায়ে উন্মাদ করে তুলল, এক পর্যায়ে তাদেরকে পাগলপনা করে তুলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে দেখতে যাবেন এবং নিজের মাতৃভূমিতে ফিরে যাবেন, এই মাতৃভূমির আকর্ষণ বাইতুল্লাহিল হারামের আকর্ষণ তাদেরকে ব্যাকুল করে তুলল। তো নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন উমরা করার ইচ্ছে করেছেন, সঙ্গে সঙ্গে মক্কা গমনের জন্য মদিনার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের ভিতর যখন এ কথা ছড়ে গেল, তখন 1400 থেকে 1500 সাহাবি যুদ্ধের জন্য তারা উমরা পালনের জন্য রেডি হয়ে গেলেন, উমরা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও মদিনাতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিংবা নুমাইলা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাভিষিক্ত করে তিনি কাসওয়ায় উটের উপর সওয়ার হয়ে তিনি মক্কাতুল মুকাররামা থেকে মদিনাতুত তাইয়্যিবা থেকে মক্কাতুল মুকাররামার দিকে যাত্রা করলেন। ষষ্ঠ হিজরির দুলকায়দা মাসের প্রথম তারিখে নবী আলাইহি সালাতু ওয়াসালাম যাত্রা শুরু করলেন। এই যাত্রাতে হুজুরের স্বভাব অনুযায়ী স্ত্রীদের মাঝে তিনি লটারি করলেন। এই লটারিতে উম্মাহাতুল মুমিনীনদের মধ্যে থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী আলাইহি সালাতু ওয়াসালামের সফর সঙ্গী হলেন। 1400 সাহাবীর এক বিরাট বাহিনী নিয়ে তারা যাত্রা শুরু করলেন। এই যাত্রা তাদের এক বিরহর বেদনার যাত্রা। দীর্ঘদিন পর নিজের আপনজনকে দেখতে পাবেন, নিজের মাতৃভূমিকে দেখবেন, মক্কার সেই স্মৃতি বিজড়িত সেই দৃশ্যগুলা দেখবেন। কি এক অপূরব আনন্দ তাদের অন্তরের মাঝে ঢেউ খেলে যেতে লাগলো। এই অবস্থায় সাহাবায়ে কিরামকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম রওনা দিলেন। দুল হুলাইফাতে যখন পৌঁছেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, যারা হজ করেছেন উমরা করেছেন তারা অবশ্যই মসজিদে দুল হুলাইফা সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে। দুল হুলাইফা মক্কাতুল মদিনাতুত তাইয়্যিবার অদূরে 13 কিলোমিটার দূরে এক মসজিদের নাম। এখন বর্তমান আধুনিক নাম হল বীর আলী। এখানে গিয়ে প্রত্যেকটি মদিনাতুত তাইয়েবাতে থেকে যারা নাকি উমরা করার জন্য যান তাদের জন্য এটি হল মিকাত। এই মিকাত থেকে তাদের ইহরাম বেঁধে তারপরে মক্কাতুল মুকাররমাতে যেতে হয়। আল্লাহর ঘরে প্রবেশাধিকারের জন্য প্রত্যেকের জন্য একটি বিধিনিষেধ আছে, একটি ইউনিফর্ম পরতে হয়, কারণ আল্লাহর বাড়িতে যাচ্ছি আমি। এক পুতো পবিত্র ইউনিফর্ম পরেই মৃত্যুর পথের যাত্রীর মতো বেশ ধারণ করে আল্লাহর ঘরে যেতে হয়। এই মৃত্যু পথের যাত্রীর মতো কাফনের কাপড় পরিধানকেই বলা হয় হল ইহরাম করা। তো ইহরাম করার জন্য যে মিকাতগুলো আসছে, উত্তর দিক থেকে যারা নাকি মক্কাতুল মুকাররমায় ঢুকবে, বিশেষ করে মদিনাতুত তাইয়েবা প্যালেস্টাইনের দিক থেকে, তাদের জন্য মিকাত হল এই দুল হুলাইফা। এই দুল হুলাইফাতে অথবা বীর আলীতে যখন নবী আলাইহি সালাতু ওয়াসালাম পৌঁছলেন, তখন কোরবানির পশুগুলোকে তারা হাড় পরিয়ে দিলেন। এখন প্রশ্ন জাগে, উমরা করতে যাচ্ছেন কিন্তু কোরবানির পশু কেন নিয়ে যাচ্ছেন? আসলে ওনারা দুলহাজ দুলকায়দা মাসে রওনা দিয়েছেন। সামনের মাসটি হল দুলহাজ্জা। দুলকায়দা মাসের প্রথম তারিখে তারা রওনা দিয়েছেন, যেতেই তো দুই সপ্তাহ লেগে যাবে, তাহলে আর হজের বাকি থাকলো সামান্য কিছুদিন। সুতরাং তাদের নিয়ত ছিল উমরা করার পরে আমরা একবারে হজ করে তারপরে চলে আসব, এই জন্য তারা কোরবানি সাথে নিয়েছিলেন। আর হজের যে সমস্ত হজ সংক্রান্ত কোরবানি হয়ে থাকে সেই কোরবানিকে বলা হয় হল আহাদি। ফমান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফমাস্তাইসারা মিনাল হাদিয়ে। যেই ব্যক্তি হজ এবং উমরার এরাদা একসাথে করবে তার জন্য সাধ্য অনুযায়ী একটি হাদি কিনে নিয়ে সঙ্গে নেবেন অথবা সেখানে কিনে জবাই করবেন। হাদি অর্থাৎ হল কোরবানির পশু। তো জাহেলিয়াতের যুগের একটি প্রথা ছিল, জাহেলিয়াতের যুগে যদি কোরবানি সাথে নিয়ে যেতেন, তারা অধিকাংশই কোরবানি সাথে নিয়ে যেতেন, তাহলে কোরবানির পশুটি যদি ছাগল কিংবা দুম্বা হতো তাহলে তাদের গলায় এক ধরনের হার পরিয়ে দিত। আর যদি উট হতো তাহলে উটের পিঠের কুঁজ অর্থাৎ উঁচু জায়গায় তারা ধারালো কিছু দিয়ে কেটে চিহ্নিত করে দিত। তাহলে প্রত্যেকেই যেন বুঝতে পারে যে এটি হলো সাধারণ কোনো পশু নয়, এটি হলো হাদি, অর্থাৎ হলো হজ এবং উমরা করার জন্য যে পশু আছে এটি হলো সেই পশু। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুল হুলাইফা থেকে ইহরাম বেঁধে তিনিও যাত্রা শুরু করে দিলেন। এবং তাদের এটির একটি উদ্দেশ্য এটি ছিল, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এই বছর কোনো যুদ্ধের এরাদা করেননি, মক্কাতুল মুকাররমা বা অন্য কোনো শহরে তিনি সৈন্য পরিচালনা করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন না, বরং হলো তিনি স্বপ্ন দেখেছেন, আল্লাহর ঘর তওয়াফ করছেন। এই আল্লাহর ঘরের আকর্ষণ তাকে মাতৃভূমির দিকে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যাকুল করে তুলেছেন। সেই জন্য তিনি এই হাদিকে সাথে নেওয়ার এটিও একটি পারপাস ছিল, জনগণ যেন বুঝতে পারে যে মুসলমানরা আজকে মক্কাতুল মুকাররমায় যাচ্ছে শুধুমাত্র উমরা করার জন্য, তাদের অন্য কোনো যুদ্ধ বিগ্রহর উদ্দেশ্য নেই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন সেখানে পৌঁছলেন, তখন কুরাইশদের খবর সংগ্রহ করার জন্য খুজাআ সম্প্রদায়ের এক গোয়েন্দাকে তিনি প্রেরণ করলেন অগ্রভাগে। রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তাকে সামনে প্রেরণ করে তিনি এগিয়ে চলছেন। উসফান নামক স্থানে যখন তিনি পৌঁছলেন, এটি হল মক্কা এবং মদিনাতুত তাইয়েবার রাস্তার মাঝখানে, তখন সেই গোয়েন্দা ফিরে এসে অবহিত করল যে মুসলিমগণের সঙ্গে মক্কার মুশরিকরা মুখোমুখি যুদ্ধ করার জন্য কাব বিন লুয়ায়ের সাহায্যে আহাবিস মিত্র গোত্রকে সংঘবদ্ধ করছে এবং সৈন্য সংগ্রহ করার চেষ্টা করছে। তারা আপনাকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেওয়া তো দূরের কথা, বরং হলো আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘর থেকে আল্লাহর ঘর থেকে আপনাকে বিরত রাখার জন্য সঙ্গবদ্ধ হয়েছে। এই খবর শুনতে পেয়ে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এটা পরামর্শ হয়েছে রাস্তার মাঝখানে উসফান নামক স্থানে। হুজুর তাদেরকে প্রথমে নিজেই বললেন, আতারাউনা নামিলু ইদা ইলা দারারি হা উলা ইল্লাযীনা আআনুহুম ফানসীবাহুম ফা ইন কাআদু কাআদু মুতু রিনা মাহজুনিনা ওয়াইন নাজাউ ইয়াকুন উনুকুন কতআহা আল্লাহ আম তুরিদুনা আন নাওম হাযাল বাইত ফামান সাদানা আনহু কাতালনাহু। নবী আলাইহি সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরামদেরকে এই পরামর্শ দিলেন যে আপনাদের সঙ্গে আপনারা সবাই অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং আপনারা জানতে পারলেন যে মক্কার মানুষেরা আমাদেরকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দিবে না। তাহলে শুনুন, আপনাদের অভিমত কি এটা যে যে সকল লোক আমাদের বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে, আমরা তাদের পরিবারবর্গের উপর আক্রমণ চালিয়ে সে সব দখল করে নেই, এরপর যদি তারা চুপচাপ বসে পড়ে তাহলে সেটা হবে মঙ্গলজনক, এতে আমরা ধারণা করব যে যুদ্ধের ক্ষয়ক্ষতি চিন্তাভাবনা এবং দুঃখ দুর্দশা ভোগ করেই তারা বসে পড়েছে, আর যদি তারা পলায়ন করে তাতেও তাদের এমন কোনো অবস্থার মধ্যে দেখব যে আল্লাহ তাদের গর্দান কেটে দিয়েছেন, অথবা আপনারা এ অভিমত পোষণ করেছেন যে আমরা কাবার গৃহে অগ্রসর হতে থাকি। আমাদের যাত্রাপথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাব। নবী আলাইহি সালাতু ওয়াসালাম একথা বললেন। এ কথার পরিপ্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে তা আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন, তবে আমরা এসেছি উমরা পালন করতে, যুদ্ধ করার জন্য না। তবে অবশ্য যদি কেউ আমাদের সাথে এগিয়ে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যুদ্ধ বাঁধিয়ে দেয়, তবে আমরা তাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে বাধ্য হয়ে যাব। আমরা যুদ্ধের উদ্দেশ্যে আসি নাই, সিদ্ধান্ত আপনিই নেবেন, আপনার সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য হবে। হযরত আবু বকরের এ কথা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ভালো কথা, তাহলে তোমরা সামনের দিকে অগ্রসর হও। ঠিক আছে, আমরা এই যাত্রা বিরত করব না, সামনের দিকে চলো, যা হয় হবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের নির্দেশে সাহাবায়ে কেরাম সামনের দিকে এগিয়ে চললেন। এদিকে কুরাইশগণ যখন মুসলমানদের আগমন সম্পর্কে অবহিত হল, তখন তারা একটি পরামর্শ সভায় মিলিত হল এবং পরামর্শ সভায় মিলিত হয়ে তারা সামগ্রিকভাবে এক চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হল যে প্রকারেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে আল্লাহর ঘর থেকে নিবৃত রাখতে হবে, দূরে রাখতে হবে, কোনোভাবেই তাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত আসতে দেওয়া যাবে না, এই সিদ্ধান্ত নিল। এমনি অবস্থার পরিপ্রেক্ষিতে কুরাইশগণের সাহায্যকারী লোকজন যে সমস্ত অধ্যুষিত এলাকায় বসবাস করে সেই এলাকা দিয়ে নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিজের বাহিনী নিয়ে সামনে এগিয়ে চলছেন নির্ভীকভাবে। বনু কাআব গোত্রের এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে কুরাইশরা জিতওয়ান নামক স্থানে শিবির স্থাপন করেছে এবং খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি, তার নেতৃত্বে 200 ঘোড়সওয়ার সৈন্য তারা হল কুরায়ে গানিমে প্রস্তুত রয়েছে। কুরাউল গানিম হল মক্কায় যাওয়ার পথে মধ্যস্থলে মহাসড়কের পাশে এক স্থান, এখনো পর্যন্ত কুরাউল গানিম এই জায়গাটি সে নামেই অবস্থিত আছে। খালেদ বিন আলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে 200 ঘোড়সওয়ার নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। খালেদ বিন আলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আর মুসলমানরা আর একদিকে এগিয়ে চলছে। খালেদ তখন সরাসরি মুসলমানদেরকে দেখতে পাচ্ছিল। এই সময় মুসলমানরা সেখানে অবস্থান করে কুরাউল গনিমে নবী আলাইহিসসালাম জহরের নামাজ আদায় করছিলেন। খালেদ তখন চিন্তা করলেন যে মুসলমানরা যখন নামাজে দণ্ডায়মান হয় তখন তো তারা পৃথিবী ভুলে যায়, তারা ভুলে যায় তাদের উপরকে আক্রমণ করবে আর না করবে। তখন তাদের সঙ্গে তাদের মহাপ্রভুর এক কানেকশন হয়ে যায় যার ফলে তারা আর অন্য কিছু ভাবার চিন্তা পায় না। ঠিক আছে, সামনে যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে এটি হলো আমার জন্য এক সুবর্ণ সুযোগ, পৃথকভাবে আমি পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে তাদের উপর ওহুদের যুদ্ধের মতো আবার নতুন করে আক্রমণ করে তাদেরকে নাস্তানাবুদ করে দেব। কিন্তু খালেদের এই দুরভিসন্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা হতে দেননি। আসরের নামাজ যখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল খাউফের আয়াত নাজিল করে ফেলেছেন, অর্থাৎ যুদ্ধ অবস্থায় বিশেষভাবে যে নামাজ পড়তে হয়, সালাত আদায় করতে হয়, সেই যুদ্ধ অবস্থায় সালাত আদায় করার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে ফেললেন। ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাঈফাতুম মিনহুম মাআকা ওয়ালইয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাঈফাতুন উখরা লাম ইউসাল্লি ফালইউসাল্লি মাআকা ওয়ালইয়াখুযু হিযরাহুম ওয়াসলিহাতাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধ পদ্ধতিতে নামাজের বিধান জারি করে ফেললেন। পদ্ধতিটা কি? যুদ্ধের ময়দানে যখন শত্রুপক্ষের সম্মুখীন হয়ে যাবে মুসলমানরা, সব মুসলমান যদি একসাথে নামাজ আদায় করতে যায় তাহলে শত্রু সৈন্যরা মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করে মুসলমানকে ধূলিসাৎ করে দিতে পারে, নিঃশেষ করে দিতে পারে, নাস্তনাবুদ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায়ের বিশেষ পদ্ধতি শিখিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম এমন মনোনিবেশের সঙ্গে নামাজ আদায় করতেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। সাহাবায়ে কিরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, পাখি মনে করেছে এটা হলো স্ট্যাচু। এখন জীবন্ত মানুষ দাঁড়িয়ে থাকলে তার মাথার উপর কখনোই পাখি বসে না, কিন্তু মৃত যে সমস্ত ভাস্কর্য আছে, স্ট্যাচু আছে, সেগুলোর মাথার উপর বসে আরামসে হলো পায়খানা পর্যন্ত করে দেয়। সাহাবায়ে কেরাম এমন একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করতেন, পাখিরা মনে করত যে এটা হলো জীবন্ত মানুষ নয়, কোনো একটা স্ট্যাচু মাথার উপর এসে বসে যেত। এমন মনোনিবেশ করেছেন সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে পায়ের ভিতর তীর বেঁধে গেছে, সে পি তীরকে টেনে হিসড়ে বের করে ফেলেছে, রক্তাক্ত হয়ে গেছে, মাংসপেশী ছিঁড়ে গেছে। এরপরে সাহাবায়ে কেরামের কোনো খবরই নাই, তিনি নামাজে মগ্ন আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। মাশা আল্লাহ, আমরাও তো নামাজ পড়ি, আমাদের সামনে দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায় মনে হয় যে হাতির দল গেল এখান থেকে, আর একটু যদি সাউন্ড হয় মনে হয় বোমারু বিমান, এটা হলো F-52 আমাদের মাথার উপর দিয়ে হলো উড়ে গেল, আমরা টর্নেডো বিমান হলো উড়ে গেল, এরকম আমাদের হলো নামাজের ভিতর হলো মনোনিবেশ। একটু যদি ঠনকা আওয়াজ হয় মনে হলো কে যেন আমাদের উপর আক্রমণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে, আমাদের মন আর নামাজের ভিতর বসে না। আর সাহাবায়ে কিরাম নামাজের ভিতর এমন মনোনিবেশ করেছেন, খালেদ এটাকেই সম্যক ধারণা মনে করেছেন, এটিকেই সুবর্ণ সুযোগ মনে করেছেন। আল্লাহ পাক সালাতুল খৌফের আয়াত নাজিল করে ফেললেন। কিভাবে নামাজটাই আদায় করবে যুদ্ধের ময়দানে? তারা মুসলিম সৈন্যদেরকে দুই ভাগে বিভক্ত করবে। ফর এক্সাম্পল, ফজরের নামাজ আদায় করছেন, এক ইমামের পিছনে দুই দলই নামাজ পড়তে হবে। অর্ধেক সৈন্যরা তারা শত্রুদের মোকাবেলা করার জন্য পাহারায় নিয়োজিত থাকবেন, যেন অতর্কিত কোনো দুরভিসন্ধি পুরা করার জন্য তারা আক্রমণ করতে না পারে। আর অর্ধেক সৈন্য তারা হল ইমামের পিছনে এক রাকাত নামাজ আদায় করবেন। এই এই পরিস্থিতিতে তাকে জুতা খুলতে হবে না, পোশাক খুলতে হবে না, জুতা অবস্থাতেই তারা পোশাক নিয়ে, যুদ্ধের পোশাক নিয়েই তারা, লোহার বর্ম নিয়েই তারা হলো নামাজ আদায় করবেন। তবে জুতা পরে নামাজ পড়া সব সময় না, ঘরের ভিতরে জুতা পরে নামাজ নয়, এরপরে মসজিদে জুতার সহ নামাজ নয়, এই ধরনের পরিস্থিতি, ইমার্জেন্সি সিচুয়েশনে জুতা পরে নামাজ পড়া বৈধ। নবী আলাইহিসসালাম নিজেই পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ইসলাম কত সহজ জিনিস। তবে আবার এটা নয় যে অজু ছাড়া নামাজ পড়া যাবে। যুদ্ধের ময়দানেও যদি অজু না থাকে তাহলে অজু করেই নামাজ পড়তে হবে। আর যদি অজুর কোনো পানির সুবন্দোবস্ত নেই, বিভিন্ন কারণে হয়তো পানি নেই সেখানে, অথবা এত স্বল্প পানি আছে যেই পানি দিয়ে যদি অজু করে এতগুলো সৈন্য, তাহলে আর খাবার পানি, ব্যবহার করার পানি তাদের কাছে থাকবে না। এই সমস্ত বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে অজুর অল্টারনেটিভ হিসাবে তারা হলো তখন তায়াম্মম করবেন। ফামাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গাইতি أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا. তুমি যদি এত অসুস্থ যদি কেউ হয় যে পানি ব্যবহার করা তার স্বাস্থ্যের জন্য মোটেই সমচিন নয়, পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে অথবা মৃত্যুর আশঙ্কা আছে, এই ধরনের পরিস্থিতিতে, أو على سفر, অথবা কেউ সফর করেছে, মুসাফির অবস্থায় আছে, পানি এক মাইলের দূরে যেখানে যাওয়া সম্ভবপর না, অথবা পানি কাছে আছে কিন্তু দ্রব্যমূল্য এত চড়া যে এই এত টাকা ব্যয় করে পানি কেনার মতো পরিস্থিতি তার কাছে নেই, অথবা পানি তার কাছে আছে, পয়সাও তার কাছে আছে কিন্তু সফর অনেক লম্বা সফর, এই সফরে যদি আমি এখনই টাকা পয়সা শেষ করে ফেলি তাহলে পরবর্তীতে আমাকে ভিক্ষাবৃত্তি করে আমার জীবনযাপন করতে হবে, এই অবস্থা যদি হয়, অথবা পানির পাশে কোনো ডেঞ্জারাস অ্যানিমেল আছে এমন বিষাক্ত প্রাণী সেখানে দাঁড়িয়ে আছে, পানি ব্যবহার করা সম্ভবপর না, অথবা জালেমের কব্জায় পানি আছে যে জালেমরা ব্যবহার করতে দিচ্ছে না, এই পরিস্থিতিতে, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি, অথবা কেউ নিজের প্রয়োজন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে এসেছেন, ফলম তাজিদু মাআন, আর তিনি পানি পেলেন না, সেই সময় ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা পবিত্র মাটি অথবা মাটি দা দ্রব্য দিয়ে তোমরা তায়াম্মম আদায় করো। মাটি আমরা সবাই জানি, মাটির বিভিন্ন, এঠেল মাটি, বালি মাটি, কাদা মাটি, ধুলা মাটি, এগুলো সব মাটি, মাটিজাত দ্রব্য, ইট মাটিজাত দ্রব্য, পাথর মাটিজাত দ্রব্য, সিমেন্ট মাটিজাত দ্রব্য, এগুলো দিয়েও তায়াম্মম করা যাবে। তায়াম্মমের ভিতরে শুধুমাত্র তিনটি ফরজ, একটি হলো ইন্টেনশন, যেহেতু এটি হলো ওজুর অল্টারনেটিভ, যেখানে অল্টারনেটিভ আছে সেখানেই নিয়াত লাগবে। ফামসাহু বিওয়ুজুহিকুম, নিজের মুখমণ্ডলকে একবার আমরা মাসাহ করব। এরপরে হলো দুই হাতকে আমরা নতুন করে মাটি নিয়ে, মাটির উপর হাত মেরে এরপরে হলো আমরা মাসাহ করব। শরীরের ভিতর, মুখের ভিতরে ধুলো লাগা এটি কন্ডিশন নয়, হাতে ধুলো লাগা এটি কন্ডিশন নয়। ফতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মাম করো। অনেকে আছে প্লেনের যাত্রা শুরু করেছে, প্লেনের সিট একদিকে প্লাস্টিক আর একদিকে হলো কাপড়, এই কাপড়ের উপর তায়াম্মাম করে। আরে শরীয়ত আমি বানা নিলে হবে? যেই দেওয়ালের উপর পেইন্ট করা আছে সেই দেওয়ালে তায়াম্মাম হবে না, কাপড়ের উপর তায়াম্মাম হবে না, অথবা কোনো ধরনের লৌহজাত দ্রব্য, লোহা হোক, স্টিল হোক, গ্লাস হোক, কাঁচ হোক, উড হোক, এগুলোর উপর তায়াম্মাম করা যাবে না। মাটি জাজ দ্রব্য হওয়া লাগবে, যেগুলোকে মাটির মতো মনে করা হয় সেগুলো, শুধুমাত্র সেগুলো দিয়ে তায়াম্মাম করলেই তায়াম্মাম হবে। আমি শরীয়ত নির্ধারণ করে নিলে, শরীয়ত বানিয়ে নিলে সেটাকে শরীয়ত বলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান যেভাবে দিয়েছেন সেই বিধানকে সেভাবে আদায় করার নাম হল শরীয়ত। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা। তো সাহাবায়ে কেরামদের এই গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল এক রাকাত নামাজ পড়ল, ফর এক্সাম্পল ফজরের এক রাকাত, আর এক দল শত্রুর মোকাবেলা করবে। প্রথম রাকাত যখন হয়ে যাবে, যে দল প্রথম রাকাত আদায় করেছে তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, ফিরে এসে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। যেই দলটি এখনো পর্যন্ত প্রথম রাকাত আদায় করেননি তারা এসে ইমামের পিছনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ইমাম তো সেকেন্ড রাকাত পড়বেন, আর এই দলটি এসে তাদের জন্য এটি হলো প্রথম রাকাত, সেকেন্ড রাকাতে তারা শরিক হয়ে যাবেন। শরিক হওয়ার পরে যথারীতি দুই রাকাত পরে ইমাম সালাম ফিরিয়ে দিবেন, যেহেতু ফজরের নামাজ। সালাম ফিরানোর পরে দ্বিতীয় দলটি যখন সেকেন্ড রাকাতে অংশগ্রহণ করেছেন তারা প্রথম রাকাত আদায় করেননি, তারা মাসবুক হিসাবে দাঁড়িয়ে গিয়ে নিজেরা নিজেরা প্রথম রাকাতটি আদায় করে নেবেন। প্রথম রাকাত আদায় করে এরা সালাম ফিরিয়ে দিবেন, সালাম ফিরিয়ে এরা অস্ত্র নিয়ে শত্রুর মুখে চলে যাবেন, শত্রুর সামনে উপস্থিত হয়ে যাবেন। আর প্রথম দল যারা নাকি ফার্স্ট রাকাত পড়েছিল তারা আবার ফিরে আসবে নামাজের জায়গায়, নামাজের জায়গায় ফিরে এসে তাদের সেকেন্ড রাকাত পড়া হয়নি, তাদের সেকেন্ড রাকাত তারা নিজেরা নিজেরা আদায় করে নেবে। এই যে রাস্তায় মাঝে গেল, শত্রুর মোকাবেলা হলো, তীর ধনুক ছোড়া হলো, বন্দুকের গুলি ছোড়া হলো, ট্যাঙ্কের গুলি ছোড়া হলো, ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, এগুলো সব কিছুর দ্বারা তার নামাজ নষ্ট হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কত সুন্দর করে দিয়েছেন, কত শাশ্বত করে দিয়েছেন, কত ইজি করে দিয়েছেন। তবে এটা হলো যুদ্ধ পদ্ধতিতে, যুদ্ধক্ষেত্রে নামাজের এই বিধান। এখন আপনি যদি এটা ঘরের ভিতরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। ঘরের ভিতর রান্না শুরু করে দিয়েছেন, এক রাকাত পড়ার পরে বেগুন পুড়ে যাচ্ছে, যে আবার বেগুন নেড়ে দিয়ে আসলেন, আবার দ্বিতীয় রাকাত পড়লেন, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা স্বাভাবিক মসজিদে গিয়ে আমরা এক রাকাত পড়ে আবার বাইরে বের হয়ে কোনো জরুরি কাজ সেরে আবার দ্বিতীয় রাকাতে যে শরিক হলাম, এটা কিন্তু পারমিশন নাই। এই পদ্ধতি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্র ছাড়া এই পারমিশন আল্লাহ পাক দেন নাই। তো খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজে মুসলমানদের মনোনিবেশ করতে দেখে মনে মনে প্ল্যান করে রেখেছেন, ওহুদের যুদ্ধে যেভাবে মুসলমানদেরকে গাফেল দেখে পিছন দিক থেকে আক্রমণ করেছিলাম, আজকেও আসরের নামাজে শুধু দাঁড়াক, পিছন থেকে আমরা যে আক্রমণ করব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আশা সেদিন আর পূর্ণ হলো না। আল্লাহ পাক সালাতুল খৌফের বিধান নাজিল করে তাদের এই চক্রান্তকে বানচাল করে দিলেন। সাহাবায়ে কেরাম দুই দলে বিভক্ত হয়ে নামাজ আদায় করলেন। এরপরে সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম নামাজ শেষে কুরাউল গানিমের প্রধান পথ পরিহার করে আঁকাবাঁকা পথ দিয়ে নবী আলাইহি সালাতু ওয়াসালাম খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে তিনি পাশ কাটিয়ে হুদাইবিয়ার কাছে পৌঁছে গেলেন। যখন নাকি নবী আলাইহি সালাতু ওয়াসালাম হুদাইবিয়ার কাছে পৌঁছে গেছেন, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অনুধাবন করতে সক্ষম হলেন যে তারা পথ পরিবর্তন করেছে, তখন সে পরিবর্তিত পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কুরাইশদেরকে অবহিত করার জন্য তিনি দ্রুত গতিতে তিনি মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। ক্ষিপ্র গতিতে পৌঁছে গিয়ে মক্কার লিডারদেরকে এই অবস্থার কথা বর্ণনা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিরাট বাহিনী নিয়ে আসছে, যেভাবে ধুলা উড়িয়েছে কত সৈন্য যে নিয়ে আসছে তার হিসাব নাই, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। এদিকে নবী আলাইহি সাল্লাতু ওয়াসালাম খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশ কেটে চলে যাচ্ছেন, সফর অব্যাহত রেখেছেন। যখন সানাআতুল মুরারে নবী আলাইহি সাল্লাতু ওয়াসালামের পৌঁছে গেলেন, তখন এক বৈচিত্র্যময় ঘটনার সম্মুখীন হতে হল। হুজুরের যে উটনি ছিল কাসওয়া, সেই উটনি অটোমেটিকভাবে বসে পড়ল। লোকজন বহু চেষ্টা করল তাকে উঠানোর জন্য, কিন্তু উটনিকে আর উঠাতে পারছে না। তখন লোকজন বলাবলি শুরু করে দিল রসুলের উটনি বেঁকে বসেছে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তখন তাদেরকে সম্বোধন করে বললেন, মা খালাআতিল কসওয়া ওয়া মা যাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল। কাসওয়া থামেনি এবং তার এটা তার স্বভাব কিংবা অভ্যাস নয়, সে ইচ্ছে করে থামেনি, কিন্তু একে সেই সত্তায় বিরত রেখেছেন যেই সত্তা হস্তি বাহিনীকে বাধা দিয়ে রেখেছিল, সেই সত্তায় তাকে বসিয়ে রেখেছেন। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তিনি ইরশাদ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসআলুনি খুত্বাতান ইউআযযিমুনা ফীহা হুরুমাতিল্লাহ ইল্লা আ'তীতুহুম ইয়াহা। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা আমার জীবন রয়েছে, এরা এমন কোন বিষয়ের দাবি যদি আজকে করে যার মধ্যে আল্লাহর নিষিদ্ধ বস্তুর সম্মান প্রদর্শিত হয়, অর্থাৎ হল আশহুরে হুরুমের ভিতরে অথবা হজের মৌসুমে যে সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, যুদ্ধবিগ্রহ হেরেমে মক্কার ভিতর, হুদুদ হেরেমের ভিতর যুদ্ধবিগ্রহ হারাম, এই এটির যদি সম্মান প্রদর্শন করে আমি নবী অবশ্যই সেটিকে স্বীকার করে নেব। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম উটকে এক জোরে ধমক দিয়ে ফেললেন। হুজুরের ধমক শুনে উঠে লাফিয়ে উঠে পড়ল। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম সামান্য পথ পরিবর্তন করে হুদাইবিয়ার শেষ প্রান্তে গিয়ে, হুদাইবিয়া একটি বিরাট এরিয়ার নাম, একটি ঝর্ণা আছে যে ঝর্ণার কাছে হুজুর অবতরণ করলেন। এই ঝর্ণার ভেতর সামান্য একটু পানি ছিল যা এই 1400-1500 সাহাবায়ে কেরাম সাথে হলো, তাদের উটনি আছে, সাথে হলো তাদের কোরবানির পশু আছে, এই সব মানুষ এবং পশুর জন্য এতটুকু পানি যথেষ্ট না। এরপরে কিছু মানুষ পানি পান করতে পারল, অধিকাংশই পানিবিহীন রয়ে গেল। পিপাসার্ত লোকজন তখন নবী আলাইহিসসালাতু ওয়াসালামের খেদমতে পানির জন্য আরজ করতে লাগল। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসালাম সরাধার থেকে একটি শর বের করলেন, একটি তীর বের করলেন। বের করে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম এক ব্যক্তির হাতে দিলেন, হাতে দিয়ে নির্দেশ দিলেন যে তুমি ঝর্ণার ভিতর গিয়ে এই তীরটাকে নিক্ষেপ করো। যখন ঝর্ণার ভিতর এই তীরটি নিক্ষেপ করা হলো, কিছুক্ষণের মধ্যেই ঝর্ণা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এটি হলো নবী আলাইহিসসালাতু ওয়াসালামের প্রথম মুজিজা। হুদাইবিয়ার দিন অনুষ্ঠিত হলো, প্রথম মুজিজা প্রকাশিত হয়ে গেল যে তীর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝর্ণাকে পানিতে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর রসুলের হাতেই শুধু এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়নি, আল্লাহর রসুলের সাহাবিদের হাতেও এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। মিশর যখন বিজয় হয়ে গেল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাধ্যমে মিশর তথা আফ্রিকা বিজয় হয়েছে। মিশর বিজয় হওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই হযরত ওমর মিশরের গভর্নর নিয়োগ করলেন। গভর্নরের কাছে সামার সিজনে, শুষ্ক মৌসুমে মিশরিয়ারা এসে এক আপিল করল, এক আবেদন করল যে নীলনদ আমাদের একমাত্র জীবনের পানির উৎস। নীলনদকে বলা হয় হল মিশরীয়দের জন্য জীবনের স্পন্দন। সুতরাং এই নীলনদের পানি যদি শুকিয়ে যায়, আমরা ফেরাউনের যুগের থেকে একটি প্রথা আমাদের মাঝে প্রচলিত আছে, সেটি হল নীলনদের পানি যখন শুকিয়ে যায়, আমরা নীলনদের ভিতর একটি নাট্যমঞ্চের আয়োজন করে থাকি, একটি পূজার আয়োজন করে থাকি আমরা। সেখানে পূজার ভিতরে একটি নিষ্পাপ যুবতী নারীকে বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরে তাদের বিশ্বাস অনুযায়ী এই নীলনদের পানি উথলে ওঠে, জোয়ার সৃষ্টি হয়ে যায়। সেই ফেরাউনের যুগ থেকে এই কুপ্রথা প্রচলিত হয়ে আসছে। মিশরীয় কৃষকরা এসে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা খুলে বললেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পানির জন্য একটি নিষ্পাপ নারীকে তোমরা বলি দাও, হত্যা করো, নিঃশেষ করো, ধ্বংস করে দাও, এই প্রথা তোমরা কোথা থেকে পেয়েছো? এই অন্যায় কিভাবে তোমরা সহ্য করতে পারো? তখন তারা বলতে লাগলো যে জাতির কল্যাণের জন্য একজন দুজনকে তো আত্মহুতি দিতেই হয়, সুতরাং এই মেয়েগুলো আত্মহুতি দেয়। তিনি বললেন যে এটা কখনোই হতে পারে না, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলম, এই ধরনের বৈষম্য আচরণ, এই ধরনের অমূলক কাজকর্ম, এটি কখনোই ইসলাম সমর্থন করতে পারে না। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি চিঠি লিখি, তিনি কি সিদ্ধান্ত দেন। তিনি সব ঘটনা খুলে হযরত ওমরের কাছে চিঠি লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চিঠি পাঠালেন উত্তরে, একটি হলো গভর্নরের কাছে, আর একটি হলো নীলনদের কাছে। গভর্নরের কাছে যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে গভর্নরকে তিনি নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় যেই চিঠিটি আমি নীলনদের নামে লিখেছি, তোমার কোনো কাজ নেই, এই চিঠিটি তুমি নীলনদের মধ্যে ফেলে দিবা। গভর্নর হযরত ওমরের চিঠি পেয়ে নির্দেশ অনুযায়ী বর্তমান কায়রো শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণ দিকে আলফুস্তাত একটি জায়গা আছে। এই আলফুস্তাতে, যেটাকে ওল্ড কায়রো বলা হয়, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গড়া মসজিদ। এই মসজিদের নামও আমর ইবনুল আস, মসজিদে আমর ইবনুল আস। প্রায় 1.5 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। এটি ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরি হাউস, তার গভর্নরের অফিসও এটি ছিল এই মসজিদ, তার কবরও এই মসজিদের ভিতরই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নির্দেশ অনুযায়ী দ্বিতীয় চিঠিটি নীলনদের ভিতর ফেলে দিলেন। নীলনদকে সম্বোধন করে হযরতে আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিঠি লিখেছেন, সেই চিঠির ভাষ্য, হুসনুল মুহাদারা ফি তারিখে মিসর, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ইজিপ্টের হিস্টোরির উপরে একটি কিতাব লিখেছেন, তারিখের উপর একটি কিতাব লিখেছেন হুসনুল মুহাদারা নামে। সেই হুসনুল মুহাদারা কিতাবে এই চিঠি পূর্ণটাই উল্লেখ করেছেন তিনি। চিঠিতে লিখেছেন, মিন খলিফাতিল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব ইলা নীল মিসরা ফাইন কুনতা তাজরি বিআমরিক লা তাজরি ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহ তাজরি বিআমরি ফাইন্নী খলিফাতুল্লাহ। ইসলামী রাষ্ট্রর খলিফা, আল্লাহর দাস ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে, হে মিশরের নীল, তোমার কাছে এই বার্তা যাচ্ছে, তোমার ঝর্ণা প্রবাহ যদি তোমার নিজের সত্তা এবং শক্তি বলে প্রবাহ করে থাকো, এই ধরনের ঝর্ণার কোনো প্রয়োজন নেই। আর তোমার ঝর্ণা প্রবাহ যদি মহাপ্রভু আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে জারি হয়ে থাকে, আমি সেই আল্লাহর জমিনের খলিফা হয়ে তোমাকে নির্দেশ দান করছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তোমার ঝর্ণা প্রবাহ ছেড়ে দিবা। এই চিঠি যখন খলিফাতুল মুসলিমিনের বার্তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল ফুস্তাতে নীলনদের ভিতরে ছেড়ে দিল, ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে জোয়ার উথলে উঠল, 16 ফিট উঁচা হয়ে পানি প্রবাহিত হয়ে গেল। আজ পর্যন্ত 1400 বৎসরের ইতিহাসে নীলের পানি 16 ফিটের নিচে কখনো নামেনি। এটি হল হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফার হাতে, তার এক প্রতিনিধির হাতে আল্লাহ পাক এই অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন। হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তার জাতিকে নিয়ে যখন মিশর থেকে যখন মাদিয়ানের দিকে এবং সিরিয়ার দিকে তিনি রওনা দিলেন, বাইতুল মকদাসে শামদেশের দিকে রওনা দিলেন, নীলনদ পার হয়ে গেছেন, প্রায় 5-6 লক্ষ অনুসারী তার সাথে আছে, তারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের নির্দেশকে অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপর শাস্তি নাজিল করলেন। ইয়াতিহুনা ফিল আরদি, যে 40 বৎসর তারা একটি সার্টেন মরুভূমির ভিতর ঘোরা ঘোরপাক খেতে লাগলো, সারাদিন মিশরে ফিরে আসার জন্য রাস্তা চলে, সন্ধ্যায় যখন ঘুমিয়ে যায়, রাতে ঘুমিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গতকালকে যেখান থেকে সকালে রওনা দিয়েছিল সেখানে পৌঁছা দেন। এই এত বিশাল জনগোষ্ঠীর জন্য এই মরুভূমির ভিতরে যেখানে পানি নাই, কোনো ইলেকট্রিসিটি নাই, জনমানবহীন, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পানির আঞ্জাম কিভাবে দিবে? হযরতে মূসার হাতে এক জাদুকরি পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, আনিদ্রিব্বি আসাকাল হাজার, তুমি তোমার এই জাদুকরি লাঠি দিয়ে এই পাথরের উপর আঘাত করো। ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত জারি করে দিলেন, এই ছোট্ট একটি পাথরের ভিতর থেকে 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহ করে দিলেন। এক পাথরের পানি দিয়ে এই 6 লক্ষ মানুষের 40 বৎসরের সমস্ত পানির জরুরত আল্লাহ পাক পুরা করে দিয়েছেন। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের মুজিজা ছিল সেটি। এই হুদাইবিয়ার সন্ধির দিন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের তীর নিক্ষেপ করার সাথে সাথে হুদাইবিয়ার ঝর্ণার থেকে পানি উথলে উঠেছে, 1400-1500 সাহাবী তাদের পশুগুলো তৃপ্তি ভরে কয়েকদিন পান করতে পেরেছেন। এটি হল নবী আলাইহিস সালাতু ওয়াসালামের মুজিজা। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানে অবস্থান করছেন, বুদাইল বিন আরাকা খুজাই তিনি আপন গোত্রের কয়েকজন লোকজন সহ নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে উপস্থিত হলেন। তুহামার অধিবাসীদের মধ্যে এ গোত্রটাই নবী আলাইহিস সালাতু ওয়াসালামের হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গলকামী ছিল। তারা হুজুরের কাছে আসল। আসার পরে বুদাইল বলল, আমি কাব বিন লোয়াইকে দেখে এসেছি যে সে হুদাইবিয়ার পর্যাপ্ত পানির আশ্রয়ের উপর শিবির স্থাপন করেছে, সঙ্গে শিশু এবং মহিলাদেরকেও নিয়ে আসছে, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এবং আপনাদেরকে আল্লাহর ঘর হতে দূরে রাখার জন্য তারা বদ্ধপরিকর। নবী আলাইহি সালাতু ওয়াসালামকে এই বুদাইল এ কথা বললেন, এ সংবাদ দিলেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম তখন তাদেরকে তাকে এক জ্বালাময় সংবাদ শুনিয়ে দিলেন। ইন্না লাম নাজিউ লিকিতালি আহাদিন, এই বৎসর আমরা কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই। ওয়ালাকিন্নানা জিনা মুতামিরিন, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর জিয়ারত করার জন্য এবং আমরা উমরা করার জন্য আসছি। ওয়া ইন্না কুরাইশান কদ নাহাকাত হুম আল হারবু ওয়া আদাররাত বিহিম, অতীতে কুরাইশরা আমাদের সঙ্গে বহু যুদ্ধবিগ্রহ করেছে এবং এই যুদ্ধবিগ্রহ কুরাইশ নেশনটাকে, কুরাইশ জাতিটাকে, কুরাইশ কওমটাকে সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে তাদেরকে। ফাইন শাউ মাদাদতুহুম ওয়াখলু বাইনি ওয়া বাইনান নাস, এখন কুরাইশদের সামনে আজকে একটি চয়েস আছে, দুটি চয়েস আছে, যে কোনো একটা তারা গ্রহণ করতে পারে। অতীতে তো তাদের যুদ্ধের দ্বারা তারা বহু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অর্থনীতির সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, সামাজিক মান মর্যাদা তারা খুইয়ে ফেলেছে, তাদের বড় বড় লিডার জাহান্নামে পৌঁছে গেছে, তাদের আজকে পরিবারের বহু লোক মুসলমান হয়ে আমাদের সঙ্গে যোগ দিয়ে ফেলেছে। সুতরাং তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে, ফ্যামিলিগত দিক দিয়ে, সব দিক দিয়েই তারা হলো বিধ্বস্ত, তাদের ক্ষতি কম হয়নি, তারা খুব ভালো করে জানে। তাই যদি তারা চায় তাহলে আমি তাদের সঙ্গে একটি সময় নির্ধারণ করব, যে সময় আমার ও বিপক্ষীয় লোকদের পথ থেকে তারা সরে দাঁড়াবে। এই সময়ের ভিতর তারা একটা সার্টিন টাইম দিবে, এই টাইমের ভিতর তারা সরে দাঁড়াবে, আমরা তাদের কোনো ক্ষতি করব না, আমরা আল্লাহর ঘরে যেয়ে উমরা করে আমরা সেখান থেকে চলে যাব। আর ওয়া ইনশাউ আন ইয়াদখুলু ফি মা দখলা ফিহিন নাস ফাআলু, আর যদি তারা চায় যে আন ইয়াদখুলু ফিহা ফিমা দখলা ফিহিন নাস, যে মানুষরা যেভাবে প্রতিপক্ষের ভিতরে জোর করে প্রবেশ করে, যদি তারা এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে, অর্থাৎ হল যদি তারা যুদ্ধ চায় তাহলে তাদের উদ্যতজনিত কৃতকার্যের শাস্তি অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে, আর যুদ্ধই যদি তাদের একমাত্র কাম্মা হয়ে থাকে তবে আমি সেই সত্তার কসম করে বলতেছি, ওয়া ইনহুম আবাও ইল্লাল কিতাল, তারা যদি শুধু যুদ্ধই চেয়ে থাকে, ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা উকাতিলান্নাহুম আলা আমরি হাদা হাত্তা তানফারিদু সাফিলাতি, যতক্ষণ পর্যন্ত তারা যদি যুদ্ধই চেয়ে থাকে তাহলে আল্লাহর দিনের ব্যাপারে তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমার জীবনে প্রাণের স্পন্দন থাকবে, অথবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দিনের ব্যাপারে একটি চূড়ান্ত ফয়সালা করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব। তখন বুদাইল বলল, ঠিক আছে, আমি এ কথা কুরাইশ লিডারদের কাছে যে বলছি। সে কুরাইশ লিডারদের কাছে যে বলল, মদিনার থেকে তোমাদেরই ভাতিজা, যাদের যাকে তোমরা তাড়িয়ে দিয়েছ, সেই নবী এখানে এসেছেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি তার মুখে কিছু কথা শুনেছি, যদি তোমরা শুনতে চাও তাহলে আমি তোমাদের কাছে তার বাণীকে উপস্থাপন করতে পারি। এ কথার পরিপ্রেক্ষিতে তাদের যারা নির্বোধ ছিল, স্বল্প বুদ্ধি সম্পন্ন ছিল, বিবেক বা বুদ্ধি ছিল না, তারা বলল যে না না না, আমাদের এই কথা শোনার কোনো দরকারই নাই, রাখো তোমরা, তাদেরকে ঢুকতেই দিব না, এ কথা বলল। কিন্তু যারা বুদ্ধিমান প্রজ্ঞা সম্পন্ন লোক ছিল তারা বলতে লাগলো, যে ঠিক আছে কি শুনেছ তুমি, তার মুখে আমাদেরকে একটু শোনাও। তখন বুদায়েল বলল, তিনি বলতেছিলেন, তিনি যে খুতবা তার সামনে দিয়েছেন, প্রস্তাব দুটি দিয়েছেন, সেই প্রস্তাব দুটি উত্থাপন করলেন। এই প্রস্তাব শুনে কুরাইশদের মিকরাজ বিন হাফসকে তার নিকট প্রেরণ করা হল। তাকে দেখে নবী আলাইহিসসালাম বললেন, এটা তো মিথ্যাবাদী, এটা তো অঙ্গীকার ভঙ্গ করি। কিন্তু সে নবী আলাইহিসসালামের কাছে এসে সে কথাবার্তা শুরু করে দিল, আলোচনা শুনতে লাগলো। হুজুর তাকে ওই রকম ওই কথাই বলে দিলেন যেই কথা বুদাইলকে তিনি উত্তর দিয়েছিলেন। এরপরে সে মক্কাতুল মুকাররমায় ফিরে এসে মক্কাতুল মুকাররমার মানুষজনকে এই হুজুরের এই প্রস্তাবকে আবার দ্বিতীয়বার তাদের সামনে উপস্থাপন করল। এইবার কুরাইশরা বনু কিনানা গোত্রের হুলাইজ বিন আলকামা নামক এক ব্যক্তিকে তাদের মধ্য থেকে এই ব্যক্তি বলে উঠল যে তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে ওই নবীর সঙ্গে আমি গিয়ে তার মনোবাসনা কি, তিনি কেন এসেছেন, এগুলো আলোচনা করে আমি আসতে পারি। তখন সে নবী আলাইহিসসালাম তাদের পারমিশন পেয়ে নবী আলাইহিসসালামের কাছে সে উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইগণকে লক্ষ্য করে বললেন, হাদা ফালান ওয়া হুয়া মিন কওমিন ইউআযযিবুনাল বুদনা ফাবআসুহা, এই ব্যক্তি হলো এমন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত যারা নাকি কোরবানির পশুগুলোকে অনেক সম্মান করে, অতএব তোমরা পশুগুলোকে দাঁড় করিয়ে দাও। তখন সাহাবাই কেরাম সমস্ত কোরবানির পশুগুলোকে দাঁড় করিয়ে দিলেন এবং নিজেরা তালবিয়া পড়তে লাগলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, যখন তাকে খোশামদেদ জানানো হল, এই অবস্থা সে আনন্দে অভিভূত হয়ে গেল এবং সে ফিরে গিয়ে কুরাইশদের কাছে বলল, দেখো আমি তাদের সচক্ষে দেখে আসছি, তারা এখানে কোরবানির পশু পর্যন্ত নিয়ে আসছে, প্রত্যেকেই ওমরার কাপড় পরিহিত আসছে, তাদের কাছে যুদ্ধের কোনো অস্ত্র নাই, সুতরাং তোমরা তাদেরকে আল্লাহর ঘর থেকে নিবৃত রাখা তোমাদের জন্য সমীচীন হবে না। আল্লাহর ঘর শুধু তোমাদের জন্য না, যে কোনো মানুষ আল্লাহর ঘর জিয়ারত করতে পারে। এ কথা যখন তিনি বললেন তখন হল কুরাইশ লোকজন তার মধ্যে তারা উল্টা তার উপর হলো চটে গেল। তাদের মধ্যে উচ্চবাচ্য বাক বিনিময় হলো, বাক্য বিনিময় হলো তাদের মধ্যে। এই সময় উরওয়া ইবনে মাসউদ সাকাফি সে হস্তক্ষেপ করল এবং সে নিজেই বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব দিয়েছেন, সুতরাং এই প্রস্তাবটা তোমরা মেনে নাও না। কিন্তু তারা সে প্রস্তাব মেনে নিতে রাজি হল না এবং সেও তাদের কাছে পারমিশন ছিল যে তোমরা যদি প্রস্তাব না মানো তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য যাওয়ার পারমিশন দাও। পারমিশন নিয়ে এটি হলো তৃতীয় দূত, মক্কাবাসীর পক্ষ থেকে তৃতীয় নাম্বার দূত হয়ে নবী আলাইহিসসালামের দরবারে এসে কথোপকথন শুরু করে দিল। তখন নবী আলাইহিসসালাম তাকে ওই কথাই বললেন যেটা নাকি প্রথম দূত বুদাইলকে তিনি বলেছিলেন। প্রত্যুত্তরে উরওয়া তখন বলতে লাগল, হে মুহাম্মদ, আপনি বলেন তো, আপনি নিজ জাতিকে নিশ্চিন্ন করে যদি দেন তাহলে আপনার পূর্বে কি আর পৃথিবীতে এমন কোন মানুষ ছিল যে আপন জাতিকে নিশ্চিন্ন করে দিয়েছে? আপনি এ কথা শুনেছেন যে নিজ জাতিকে ধ্বংস করে দেন, তাহলে আপনি আপনার নিজের জাতিকে কিভাবে ধ্বংস করে দিবেন? আর যদি আপনি আপনার জাতির সঙ্গে যুদ্ধ করেই থাকেন তাহলে আমি দেখছি আপনার সামনে সাথে কিছু মূর্খ এবং লম্পটকো দেখছি যারা নাকি আপনাকে বিপদে ছেড়ে দিয়ে তারা পালাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এ কথা সহ্য করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে একটি কটু কথাই বলেছিলেন। এ কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নবীকে ছেড়ে পালাবো? এ কথা বলতে পারলি তুই? উরওয়া বলল যে এ লোকটা কে? সবাই বলল যে তিনি হলেন আবু বকর, মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইবার সে বলতে লাগলো যে আপনার আমার উপর বহু অনুগ্রহ আছে, সেই সত্তার কথা কসম করে বলছি যার হাতে আমার জীবন, যদি আমার উপর আপনার উপকার না থাকতো তাহলে আপনার এই কটু কথার প্রতিদান দিয়ে দিতাম। এরপর উরওয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আবার দ্বিতীয়বার কথাবার্তা শুরু করে দিল। আলোচনার এক অবস্থায় বারবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দাড়ি মোবারক ধরে টানতেছিল, স্পর্শ করছিল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুই বলছিলেন না। মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হলো উরওয়ার আপন ভাতিজা, চাচার নবীর সঙ্গে এই ব্যাদবি দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি হুজুরের পাশেই দাঁড়িয়েছিলেন, তিনি তরবারের উল্টা পিঠ দিয়ে হাতে বাড়ি দিয়ে তার হলো হাত উঠিয়ে দিলেন এবং বললেন, ব্যাদব, এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে আমার নবীর দাড়ি মোবারকে তুই হাত দিবি? তখন সে উত্তেজিত হয়ে উরওয়া বলতে লাগল যে এই লোকটা আমার ভাতিজা, এই আমার ভাতিজা সে তো আসলে অঙ্গীকার ভঙ্গকারী, আমি তার ব্যাপারে বহুবার দৌড়ঝাঁপ করেছি তাকে বাঁচানোর জন্য। অর্থাৎ প্রকৃত ঘটনা হলো এক এইটা, মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে কিছু সংখ্যক লোকের সাথে ছিলেন, তাদেরকে হত্যা করে তাদের সম্পদকে তিনি লুণ্ঠন করেছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ইসলাম গ্রহণ করার সময় বলেছেন, আম্মাল ইসলাম ফা আকবালু, তোমার ইসলাম তো আমি গ্রহণ করব, ওয়ালাকিন্নাল মাল ফালাস্তা মিনহু ফিয়া শাইউন, তবে তুমি যে সম্পদ গ্রহণ করেছ এই ব্যাপারে আমার সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এরপরে মুগীরা যখন নাকি উরওয়া সচক্ষে সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের দৃশ্য দেখে গেল, দেখে যে সে মক্কার কুরাইশদেরকে সংবাদ দিল যে খবরদার, এই এই জাতির সাথে যুদ্ধ বাধায় না, আমি তো বহু রাজা বাদশার দরবার দেখেছি, পারস্য সম্রাটের রাজ দরবার দেখেছি, রোম সম্রাটের রাজদর দেখেছি, কেসরা কাইসার নাজাসির দরবারে গেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি কোনো সম্রাটকে দেখি নাই যে তার অনুসারীরা বা সঙ্গী সাথীগণ তার এতটুকু সম্মান করে যেটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা সম্মান করে, এমনকি তিনি যখন থুতু ফেলেন সেই থুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, তিনি যখন অজু করেন তার অজুর পানিকে গ্রহণ করার জন্য যুদ্ধের মতো অবস্থা দাঁড়িয়ে যায়, আর যা নির্দেশ দেন সাথে সাথে তারা হলো সেটি হলো পালন করে, একজন সাহাবিও তার সামনে দাঁড়িয়ে উচ্চবাচ্য করতে পারে না। যার এই ধরনের অনুসারী আছে সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা কোনোভাবেই তোমাদের জন্য সমীচীন হবে না, বরং হলো তার রাস্তা ছেড়ে দাও, সে ওমরা করতে আসছে, যুদ্ধ করবেন করতে আসেন নাই, তাকে এভাবেই ছেড়ে দাও, ওমরা করে চলে যাক। এরপরে তিনি যা এ কথা বললেন কিন্তু তার কথাতেও তারা সরল না। এইবার কুরাইশদের যারা নাকি যুদ্ধবাজ উন্মাদ যুবকরা দেখল যে যেই দূতি যাচ্ছে সেই দূতি এসে এসে নতজানু হয়ে কথা বলতেছে, সুতরাং মুসলমানরা তো ঢুকে পড়বেই, এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে মুরব্বীদের কথা শোনা যাবে না। 70 জন থেকে 80 জন এক যুবক তারা এক বাহিনী গোপনে গোপনে তৈরি করে রাখল। তারা তানঈম পর্যন্ত এসে গোপনভাবে মুসলমানদের বিরুদ্ধে শিবির স্থাপন করল। এরপরে মুসলমানরা যখন নাকি সেখানে অবস্থান করছিল রাত্রের অন্ধকারে, তারা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু মুসলমানদের প্রহরীদের সচেতনতায় তাদের সে আশা পূর্ণ হয়নি, আশা ভণ্ডুল হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে সূরাতুল ফাতার এই আয়াত নাজিল করেছেন, ওহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। মুসলমানদের শিবিরের দায়িত্বে পাহারা নিয়োজিত দায়িত্বে ছিলেন মুহাম্মদ বিন মাসলামা, তিনি প্রত্যেক যুদ্ধে এই দায়িত্ব আদায় করেছেন। তিনি এই 70 জনকেই তাদের দুরভিসন্ধি বুঝতে পেরে তাদেরকে বন্দী করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে নিয়ে এসেছেন। এরপরে যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এই সন্ধির চুক্তি অনুযায়ী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে ক্ষমা করে দিয়েছেন এবং মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ পাক এটিই বলছে, ওহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কাতা, তিনি সেই প্রভু, সেই সত্তা যিনি তোমাদের উপর হতে তাদের হাতকে নিবৃত করেছিলেন মক্কার প্রান্তরে, আর তোমাদের হাতকেও তাদের হতে নিবৃত করেছিলেন। ওয়া আযফারাকুম আনহুম মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, তাদেরকে তোমাদের আয়ত্তে এনে দেওয়ার পরেও। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার লিডারদের কাছে, আসলে আমাদের অবস্থানটা ঠিকমতো পৌঁছেছে কিনা এই ব্যাপারে আমাদের সন্দিহান আছে। সেই জন্য আমাদের মধ্য থেকেই এক ব্যক্তিকে দূত হিসাবে মক্কার লিডারদের কাছে আমি পাঠাই। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ওসমানকে পাঠানো হয়েছে। হযরত ওসমানকে পাঠানোর পর থেকেই পটভূমি পরিবর্তন হয়ে গেল। কালকে ইনশাআল্লাহ এখান থেকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মোহতারাম মুশতাক ভাই 9 ক্রিসেন্টে থাকেন, ওনার মা এবং ছোট ভাই অসুস্থ, আইসিইউতে আছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আরও 2টি ফ্যামিলি, তারা নাম বলতে অনিচ্ছুক, তারা অসুস্থ আছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সুস্থ করে দেন। اللهم انت السلام ومنك السلام وحينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام إله العالمين يا الله تمي عمدر اي اسكر بشك قبول منظور کرو إله العالمين رب العالمين سيرت رسول يا الله علوچنا تك عمدر كي سبق رحن قرار توفق دن کرو إله العالمين رب العالمين تمي عمدر জিন্দগির গুণাগুলাকে মাফ করে দিও। আমাদের মুর্দেগান যারা কবরবাসী হয়েছেন, কবর আজাব মাফ করে দিও। বিশেষ করে আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সেহাতে কামিলা হায়াতে তৈয়বা দান করো। যে দুটি ফ্যামিলি এবং আল্লাহ মুশতাক ভাইয়ের মা এবং ভাই অসুস্থ আছেন তাদেরকে সেহাতে কামিলা হায়াতে তৈয়বা দান করো, দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। ইলাহাল আলামিন তুমি আমাদেরকে দিনের উপর পুরাপুরি চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ দুনিয়ার ফিতনা দিয়ে, আহার ফিতনার ভিতর ফেলে দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না। وصلي اللهم على سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।